রোহিঙ্গা পরিস্থিতি এবং বর্তমান রাখাইন প্রদেশ যা পূর্বতন আরাকান ভূখণ্ড, এসব নিয়ে পটভূমির ইতিবৃত্ত জানতেই আমরা আপনার সঙ্গে কথা বলছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, ইতিহাস কি বলে, এরা কারা, গ্রন্থি এদের কোথায়, কবে কোত্থেকে আরাকানে বা রাখাইনে বসতি গড়েছিলেন এরা?
আরাকান রাজ্যকে ঐতিহাসিকভাবে এমন একটি জনপদ ছিল যেখানে প্রায় 8 শতক থেকেই চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি এলাকার বাঙালি মানুষের পদচারণা বা অভিবাসন ছিল বা অধিবাসন ছিল বলা যায় আর কি, এবং তাদেরকে অনেকেই আমন্ত্রণ জানিয়ে সেখানে নেওয়া হয়েছিল। সেই জন্যে বলা যায় যে যুগ যুগ ধরে তারা সেখানে বসবাস করছে এবং কোনোদিন কোনো সমস্যা হয়নি। এমনকি যে বর্মি জাতীয়তাবাদী নেতা অং সানের সহযোগী ছিলেন একজন রোহিঙ্গা এবং রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রতিনিধিত্বশীল ছিল, বর্মি আইন সভায় একজন মহিলা সাংসদও ছিলেন বলে আমরা উল্লেখ পাই। তো মোটামুটি ভাবে বলা যায় যে 1962 আগে কখনোই রোহিঙ্গা নিয়ে কোনো সমস্যা বার্মায় হয়নি। সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই দুটি সমান্তরাল প্রবণতা আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে যে নানাবিধ আইনের বেড়া জালে আবদ্ধ করে তাদেরকে বাঙালি বলা, রোহিঙ্গা না বলা, এবং এই দেশটি তাদের নয় এমন একটি যুক্তি তুলে ধরা হয়। আর পাশাপাশি আবার বেশ কিছু উগ্র বৌদ্ধ সংগঠনও সরকার অর্থাৎ সামরিক বাহিনীর এমন মন্তব্য বক্তব্যের সঙ্গে সহমত হয়ে যথেষ্ট ক্রিয়াশীল হয়ে ওঠে আর কি। এবং বর্তমান যে সাম্প্রতিক কালে আমরা যে উগ্রতা, যে সহিংসতা দেখছি রোহিঙ্গাদের উপরে, তার পেছনে শুধু সেনাবাহিনী নয় বরং এই উগ্র বৌদ্ধ সংগঠনগুলোরও ভূমিকা আছে। বিশেষ করে একটি সংগঠন বেশ বড় ভূমিকা পালন করছে সেনাবাহিনীর সমান্তরালে রোহিঙ্গাদের বিরুদ্ধে উগ্রতা, নৃশংসতা চালিয়ে যাবার ক্ষেত্রে, সেটি হচ্ছে মা বাথিং। এছাড়াও একাধিক উগ্র বৌদ্ধ সংগঠন আছে। সে কারণে আমার কাছে মনে হয় অনেক সময় যে ব্যাপারটা কি, প্রথমত এবং মূলত যে একটা ধর্মীয় গরিষ্ঠ আর ধর্মীয় লঘিষ্ঠের মধ্যে সংঘাত কিনা, ইংরেজিতে যাকে বলা যায় মেজরিটারিয়ান বা মাইনরিটারিয়ান কনফ্লিক্ট। কারণ রোহিঙ্গারা মুসলমান, মিয়ানমারে বর্তমানে প্রায় 135টি ক্ষুদ্র জাতিসত্তা আছে, তারা প্রায় সবাই বৌদ্ধ, তাদের সঙ্গে খুব একটা সংঘাত আজকাল দেখা যায় না। সংঘাত ছিল ছোটখাটো, সেটা অন্য কোনো বিষয়, অন্য কোনো কারণে, কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে এত বেশি খড়গহস্ত হওয়ার পেছনে হয়তো বা প্রধানত এই কারণটি কাজ করতে পারে। ইতিহাসের দিক থেকে যুগ যুগান্তর ধরে বসবাস করা এরা পরিপূর্ণভাবে নাগরিকত্বের দাবিদার হতে পারে। যেমন দৃষ্টান্ত হিসেবে, বিশেষ করে তুলনার ক্ষেত্রে আমরা বলতে পারি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনপদে যে 14টি জনগোষ্ঠীর অধিবাস, এদের মধ্যে প্রথম কুকিরা এসেছিল 16 শতকে এই এলাকায়, চাকমা, বার্মা, ত্রিপুরা আরো অনেক পরে। তো এরা তো বাংলাদেশের পরিপূর্ণ নাগরিক, সুতরাং আমাদের তো কোনো সমস্যা হয়নি। বর্মি সেনাবাহিনীর একটা বিশেষ দৃষ্টিভঙ্গি প্রভাবিত এবং উগ্র বৌদ্ধদের মানসিকতা প্রভাবিত এই সংকটটি আমি মনে করি। তারপরে যুক্ত হয়েছে আরো অন্যান্য ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক কারণ।
এই যাদেরকে আমরা আজকে রোহিঙ্গা বলে চিনি, জানি, যাদেরকে আমরা রোহিঙ্গা নামে আখ্যায়িত করছি, এদের এই ঐতিহ্য বেশ কয়েক শতক প্রাচীন তা বলার অপেক্ষা রাখে না। এখন এদেরকে নিজ বসতিতে, নিজ বাসভূমে ফেরবার, প্রত্যাবাসনের ইতিহাস সেটাও নতুন কিছু নয়। এর আগেও এ প্রতিশ্রুতি, এ আয়োজন হয়েছে। এ আয়োজন এবার কতখানি বাস্তবসম্মত বা প্রয়োগযোগ্য বলে আপনার মনে হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের ভাষায় জাতিশুদ্ধির শিকার এ মানুষগুলোর ক্ষেত্রে এটা কতখানি আশার সঞ্চার করতে পারে বলে আপনার মনে হয় ইতিহাসের পটভূমিকায়?
মিয়ানমারের অতীত যে ভূমিকা, তার পরিপ্রেক্ষিতে সর্বসাম্প্রতিক বাংলাদেশ মিয়ানমার যে সমঝোতা চুক্তি, তা খুব বেশি একটা আশার সঞ্চার করে না। তবে উল্লেখ করতে হবে যে বাংলাদেশের কোনো বিকল্প নেই, অর্থাৎ কূটনীতি ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নেই। আর সেই বিকল্পহীন পরিস্থিতিতে বাংলাদেশ যে কোনো অবস্থাকে নিজের অনুকূলে ব্যবহার করবার মতো একটা কূটনীতি তাকে চালু রাখতেই হবে। এখন কথা হচ্ছে যে বেশ কিছু প্রশ্ন উঠে গেছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য পূর্ব শর্ত মানা হবে কিনা, মানা হচ্ছে কিনা। কারণ আমরা জানি যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তাদের বসতির কোনো চিহ্ন নেই। তো সেই চিহ্নহীন আবাসভূমিতে তারা ফিরে গিয়ে কি করে আবার আবাস গড়ে তুলবে? এটা কি মিয়ানমার সরকার নিজস্ব পদ্ধতি তাদের বাড়িঘর তৈরি করে দেবে? একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন, তারা নাগরিকত্ব পাবে কি না? কারণ মূল সমস্যাটা তাদের নাগরিকত্ব নিয়ে। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে তারা নিরাপত্তা পাবে কিনা, না বন্দি শিবিরে বা যাকে বলা হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে তারা বসবাস করবে। এই পূর্ব শর্তগুলো যাচাই বাছাই করা বা নিশ্চিত করা হয়েছে কিনা এই সমঝোতায়, সেটা আমরা জানি না। কারণ সমঝোতার পরিপূর্ণ সারবস্তুটি আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। এবং আরেকটি কথা হচ্ছে যে এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে কোন আন্তর্জাতিক সংস্থা জড়িত থাকবে কিনা, যার ফলে প্রত্যাবাসন প্রক্রিয়াটি আন্তর্জাতিক মান অর্জন করবে। সেইগুলো প্রশ্ন কিন্তু রয়ে গেছে। তবে এটা অনস্বীকার্য যে এই রাখাইন রাজ্যে রোহিঙ্গারা, রেক্স টিলারসন যে কথাটা বলেছেন জাতিগত নিধনের শিকার, ব্যাপারটা কিন্তু তাই হয়েছে আমরা যা তথ্য উপাত্ত পেয়েছি। তবে আমার শেষ কথাটি হচ্ছে এই প্রসঙ্গে যে বাংলাদেশ একটি বিকল্পহীন পরিস্থিতিতে এই সমঝোতার স্মারককে গ্রহণ করেছে ঠিকই, তবে এটা যাত্রা শুরু বলা যেতে পারে। বাংলাদেশকে আরো কাজ করতে হবে, বিশেষ করে আন্তর্জাতিক চাপ বজায় রাখতে হবে। অন্তরালে চীনের কোনো ভূমিকা আছে কিনা এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে বা সমঝোতা স্বাক্ষরের ব্যাপারে, সেটিও কিন্তু বিবেচনা করে দেখবার মতো বিষয়। কারণ যেদিন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সেদিনই মিয়ানমারের সেনাপ্রধান বেজিংয়ে কথা বলছিলেন সেনা নেতৃবৃন্দের সঙ্গে। কারণ ইতিমধ্যে চীন বলেছে যে তারা অন্তত মধ্যস্থতার চেষ্টা করবে। কারণ সব দিক থেকে পরিস্থিতি কিন্তু খুব বেশি একটা আশাপ্রদ আমি বলবো না, তবে আশার বিকল্প কিছু নেই বলে কূটনীতিতে আশাটাকে ধরে রাখতে হয়, আর বাংলাদেশের সামনে অন্য কোনো বিকল্প নেই।
হ্যাঁ, আপনার শেষ কথার পরে আমাদের শেষ জিজ্ঞাসা, আমাদের চূড়ান্ত প্রশ্ন আপনার কাছে, বিশেষ করে আপনার কাছে এই জন্যে যে আমরা মনে করি যে আপনি বাংলাদেশের কিংবদন্তি ইতিহাসবিদ একজন, আপনার দৃষ্টিতে এরা রোহিঙ্গা না এরা বাঙালি সেটা বড় কথা না, এরা কোত্থেকে কবে কিভাবে গিয়েছিলেন, কিভাবে বসতি গড়েছিলেন সেটাও বড় কথা না, সবার উপরে মানুষ সত্য, এই মানুষ সত্য এর প্রেক্ষিতে এদের অধিকার কতখানি সুরক্ষিত এই মুহূর্তে, কতখানি সুরক্ষিত আগামী দিনে, ইতিহাস কি বলে, আপনি কি বলেন?
আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু ইতিহাসের নগণ্য ছাত্র, ইতিহাসবিদ এখনো হয়ে উঠতে পারিনি, চেষ্টা করছি, এক জীবনে সম্ভব হবে কিনা জানি না। তবে রোহিঙ্গাদের আগামী কতটুকু সুনিশ্চিত, কতটুকু সুরক্ষিত, সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা মুশকিল। কারণ ইতিহাস ভবিষ্যৎবাণী করতে পারে না, ইতিহাস অতীত ও বর্তমান নিয়ে কথা বলে। তবে সাধারণ মানুষ হিসেবে আমি একটু শঙ্কার মধ্যে আছি, কারণ মিয়ানমার রাষ্ট্রটির যে আচরণবিধি অতীতে আমরা লক্ষ্য করেছি। আমি বিভিন্ন গণমাধ্যমে বলেছি যে মিয়ানমার রাষ্ট্রকে একটি বেয়াড়া রাষ্ট্র, তো কাজেই তাকে বাগে আনা বেশ কঠিন, বাংলাদেশকে বেশ কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং এই সংকটটি কিন্তু সহজে যাবার মতো নয়, সহজে নিষ্পত্তি হবার মতো নয়। আমাদের চেষ্টা অর্থাৎ বাংলাদেশের প্রচেষ্টা চালু রাখতে হবে।
প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য আপনি কথা বললেন, আপনি সময় দিলেন, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ।